বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم।
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 20 ডিসেম্বর, 5 পৌষ এবং ফার্সি 30 হজার। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এ অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30টায় আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30টায় নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়াও আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পারেন। আমাদের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও শোনা যায়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। ইয়েমেনের পলাতক ও পদত্যাগকারী প্রেসিডেন্ট মনসুর হাদি নতুন সরকার গঠনের নির্দেশ দিয়েছেন। বিশ্লেষকরা বলছেন সৌদি আরবের চাপে এ ধরনের সরকার গঠন করলেও তা কার্যকর হবে না। এ সম্পর্কে একটি সংবাদ ভাষ্য শুনতে পাবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে বিএনপি নেতা রিজভী বলেন ভোটারবিহীন সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে বাংলাদেশ ভারত সীমান্ত এলাকা এখন দক্ষিণ এশিয়ার একটি ভয়ঙ্কর বদ্ধভূমিতে পরিণত হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে এখনকার মতো শুনুন বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও আবারও তেহরানকে নিয়ে কল্পনা বিলাসে মেতে উঠেছেন। সামরিক সক্ষমতায় আরও এক ধাপ এগুলো ইয়েমেনের আনসারুল্লাহ সমর্থিত সরকার, উন্নত সাজওয়াজানের বহর প্রদর্শন। বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে স্বার্থান্বেষী মহল গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করে সবাইকে সতর্ক থাকতে বললেন সেনাপ্রধান। এবং ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 1,31,000 ছাড়িয়েছে, এ পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় 1.5 লাখ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেয়ি বলেছেন বর্তমানে নার্সরা জনগণের কাছে আগের চেয়ে বেশি প্রিয় ও সম্মানিত। আজ হজরত জয়নাব সালামুল্লাহি আলাইহার জন্মবার্ষিকী উপলক্ষে লাইভ টিভি ভাষণে তিনি কথা বলেন। ইরানে প্রতি বৎসর হজরত জয়নাব সালামুল্লাহি আলাইহার জন্মদিনকে নার্স দিবস হিসেবে পালন করা হয়। তিনি বলেন করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর মানুষ নার্সদের গুরুত্ব আরও ভালোভাবে উপলব্ধি করছে। নার্সরা রোগীকে শারীরিক দিক থেকে যেমন সহযোগিতা করে তেমনই মানসিক শক্তিও যোগায়। এর ফলে একজন রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে। নার্সদের সুন্দর আচার আচরণ এবং মিষ্টি কথা ও হাসি রোগীকে মানসিক প্রশান্তি দেয়। এ সময় তিনি করোনা মহামারীর মধ্যে নার্সদের সেবা ও ত্যাগের ভূয়সী প্রশংসা করেন। যেসব নার্স ও ডাক্তার করোনার রোগীদের সেবা করতে গিয়ে জীবন দিয়েছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন আয়াতুল্লাহ উজমা খামেনেয়ি। ইরান বলেছে ইউরোপীয় দেশগুলো মার্কিন নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে তেহরানকে আর্থিক সুবিধা দেওয়ার জন্য ইনস্টেক্স নামক যে মেকানিজম চালু করার দাবি করেছে। গত 2 বৎসরে ইরানকে কোনো রকম সুবিধা দিতে পারেনি এটি। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় এই সংস্থায় নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাবানচি এ মন্তব্য করেন। গুতেরেস শুক্রবার ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকা সত্ত্বেও তেহরানের সঙ্গে বাণিজ্য করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর ইরান সংক্রান্ত এক বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, পম্পেও আবারও তেহরানকে নিয়ে কল্পনা বিলাসে মেতে উঠেছেন। পম্পেও গতকাল এক টুইটার বার্তায় দাবি করেন, আমেরিকা সবসময় ইরানি জনগণের সঙ্গে বন্ধুত্ব স্থাপনের চেষ্টা করেছে। তিনি এমন সময় এ দাবি করলেন যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেকে গত কয়েক বছর ধরে তিনি ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের কথা বলে এসেছেন। সেই সঙ্গে মার্কিন প্রশাসন ইরানের বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেছে। সাইদ খাতিবজাদে এক পাল্টা টুইট করে পম্পেওর বক্তব্যের জবাব দিয়েছেন। তিনি লিখেছেন যে মিথ্যাবাদী ব্যক্তির ক্ষমতা শেষ হতে যাচ্ছে, সে চলে যাওয়ার আগেও মিথ্যাচার ছাড়তে পারছে না। মাইক পম্পেও এর আগে এক বক্তব্যে বলেছিলেন, আমি সিআইএর পরিচালক থাকার সময় মিথ্যা বলেছি, প্রতারণা করেছি এবং চুরি করেছি। ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরিতে নিজেদের দক্ষতা ও সক্ষমতা প্রমাণের পর এবার উন্নত সাজোয়াজান নির্মাণ ও প্রদর্শন করেছে ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকার। জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহ সমর্থিত এই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতরাতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি সাজোয়া গাড়ির বহর প্রদর্শন করে। ইয়েমেনি বিশেষজ্ঞদের নির্মিত এই সাজোয়াজানের নাম দেয়া হয়েছে বাস ওয়ান। এরই মধ্যে এই মডেলের বেশ কয়েকটি যান নির্মাণ ও তা প্রদর্শন করা হয়েছে। ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল এসব তথ্য জানিয়েছে। ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল করিম আমিরউদ্দিন আল হুথি গতরাতে এসব সাজোয়া যান উদ্বোধন করে বলেছেন, এসব সামরিক যান অত্যন্ত উন্নত মানের এবং যুদ্ধক্ষেত্রে ও গোয়েন্দা তৎপরতায় এগুলো ব্যবহার করা হবে। সিরিয়ায় অবৈধভাবে সেনা মোতায়েন রেখে দেশটির তেল সম্পদ চুরি করার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে দামেস্ক। প্রেসিডেন্ট বাশার আল আসাদের রাজনৈতিক উপদেষ্টা বাসিনা সাবান বলেছেন, অবিলম্বে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে। লেবাননের আল মায়াদিন টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে সাবান এ আহ্বান জানান। তিনি বলেন, আমেরিকান নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণ করার পর কি পদক্ষেপ নেন সেটি দেখার জন্য দামেস্ক অপেক্ষায় রয়েছে। তবে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হচ্ছে সিরিয়া থেকে সব মার্কিন সেনা সরিয়ে নিতে হবে। বাশার আসাদের এই উপদেষ্টা বলেন, সিরিয়ার জনগণ আমেরিকার নয়া প্রশাসনের কাছ থেকে তেমন একটা কিছু আশা করে না, কারণ দীর্ঘদিন ধরে আমেরিকার রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলের প্রশাসন মধ্যপ্রাচ্যের মানুষের জন্য দুর্ভোগ বয়ে এনেছে। বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে স্বার্থান্বেষী মহল গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। তিনি এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সেনাবাহিনীকে নিয়ে স্বার্থান্বেষী মহল গুজব ছড়াচ্ছে বলে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। আজ রোববার মিলিটারি ডেন্টাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এই সতর্কবাণী উচ্চারণ করেন জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেন,
কিছু বিশেষ স্বার্থান্বেষী মহল বিগত কয়েক মাস যাবৎ দেশ ও জাতির গর্ব বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে হাস্যকর প্রপাগান্ডা ও রিউমার ছড়িয়ে বিরাজমান স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। উচ্চকটি মহলের বোঝা উচিত, বাংলাদেশ সেনাবাহিনী অতীতের চেয়ে অনেক বেশি পরিপক্ক, প্রশিক্ষিত এবং পেশাদার সেনাবাহিনী। আগামী দিনগুলোতে সকলে এই ধরনের প্রপাগান্ডা রিউমার জাতীয় অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ প্রদান করছি।
2017 সালে সরকার ঘোষিত ফোর্সেস গোল 2030 এর অংশ হিসেবে 23টি মিলিটারি ডেন্টাল সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে স্বতন্ত্র ডেন্টাল কোরের যাত্রা শুরু হয়। সেনাপ্রধান আনুষ্ঠানিকভাবে নবগঠিত মিলিটারি ডেন্টাল সেন্টার ঢাকার পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলন শেষে তিনি তার দিক নির্দেশনামূলক বক্তব্যে, তিনি দেশ মাতৃকার যে কোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে মিলিটারি ডেন্টাল সেন্টারকে প্রস্তুত থাকার পাশাপাশি পেশাদারিত্বের সর্বোচ্চ মান অর্জনের মাধ্যমে উন্নত মানের দন্ত সেবা প্রদানের নির্দেশনা দেন।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার প্রতিবাদে বিএনপি আগামীকাল সোমবার দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভিন্ন মহল প্রতিক্রিয়া জানিয়েছে। এ সংক্রান্ত একটি প্রতিবেদন শুনতে পাবেন আমাদের বিশ্ব সংবাদের পর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সরকারি প্রতিষ্ঠানগুলোতে সম্প্রতি চালানো সাইবার হামলার জন্য চীনকে দায়ী করেছেন। তিনি এমন সময় চীনকে দায়ী করে বক্তব্য দিলেন যখন তার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মার্কিন গণমাধ্যমগুলো ওই হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে। ডোনাল্ড ট্রাম্প শনিবার এক টুইটার বার্তায় লিখেছেন, ভুয়া গণমাধ্যমগুলো সাম্প্রতিক সাইবার হামলাকে বড় করে তুলে ধরার ব্যাপক চেষ্টা করেছে। আমি এ ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি এবং পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এরপর ট্রাম্প আরও লিখেন, মূলধারার গণমাধ্যমগুলো যাকে দায়ী করে বক্তব্য দিচ্ছে সে হচ্ছে রাশিয়া রাশিয়া রাশিয়া, কারণ অর্থনৈতিক কারণে তারা যার নামটি মুখে আনতে ভয় পায় সেটি হচ্ছে চীন। শ্রোতা বন্ধুরা, ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এ সংক্রান্ত রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে 1,31,223 জনে পৌঁছেছে। সংক্রমণের সংখ্যার নিরিখে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত, প্রথম স্থানে রয়েছে আমেরিকা। সেখানে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 1,76,49,547, তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে এ পর্যন্ত 72,13,155 জন আক্রান্ত হয়েছেন। ভারতে গতকাল শনিবার সকাল 8টা থেকে আজ রোববার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় 26,624টি নয়া সংক্রমণ এবং একই সময়ে 341 জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। ভারতে মোট আক্রান্তের মধ্যে এ পর্যন্ত 95,80,402 জন সংক্রমণ মুক্ত হয়। বর্তমানে 3,05,344 জন সক্রিয় করোনা রোগী হাসপাতালে অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেছেন, দেশে 1 কোটির কিছু বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, এদের মধ্যে সেরে উঠেছেন 95.5 লাখ। সুস্থতার হারে বিশ্বের দেশগুলির মধ্যে ভারত অন্যতম। আমাদের সুস্থতার হার 95.46%। আগামী 6 মাস থেকে 7 মাসের মধ্যে আমরা 30 কোটি লোককে টিকা দিতে পারবো বলেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন মন্তব্য করেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। নেপালের পার্লামেন্ট ভেঙে দিয়েছেন সেদেশের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির অনুরোধে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন তিনি। একই সঙ্গে নতুন সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। নতুন ঘোষণা অনুযায়ী আগামী বছরের 30 এপ্রিল বা 10 মে 30 এপ্রিল ও 10 মে নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ মন্ত্রিসভার সঙ্গে জরুরি বৈঠকের পর প্রেসিডেন্টের কাছে পার্লামেন্ট ভেঙে দেওয়ার অনুরোধ করেন প্রধানমন্ত্রী। 2017 সালে নেপালের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় যার মেয়াদ ছিল 2022 সাল পর্যন্ত। দ্য কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, কনস্টিটিউশনাল কাউন্সিল অ্যাক্টের সঙ্গে সংশ্লিষ্ট একটি অধ্যাদেশ নিয়ে ক্রমাগত চাপ বাড়ছিল প্রধানমন্ত্রী ওলির উপর। এতে বলা হয়েছে, মাত্র 3 জন মন্ত্রীর উপস্থিতিতে যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন প্রধানমন্ত্রী। গত মঙ্গলবার প্রেসিডেন্টকে দিয়ে অধ্যাদেশে সই করিয়ে নিয়েছিলেন তিনি। এরপরই তার দল সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারায়। তিনি অন্য দলের সঙ্গে সমঝোতার পথে না গিয়ে সংসদ ভেঙে নতুন নির্বাচন দেওয়ার আহ্বান জানান। নেপাল কমিউনিস্ট পার্টির এক নেতা মাধব নেপালকে উদ্ধৃত করে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিষয়টি অসাংবিধানিক, এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার দেশের নির্বাচনী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ওয়াশিংটনের সাম্প্রতিক নিষেধাজ্ঞাকে কাণ্ডজ্ঞানহীন বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও হচ্ছেন এমন একজন উন্মাদ যিনি তার তল্পি তল্পা গুটিয়ে নিজের রাজনৈতিক জীবনের শেষ দিনগুলো অতিবাহিত করছেন। মাদুরো গতকাল ভেনিজুয়েলার বিদায়ী পার্লামেন্টের মেয়াদ শেষ হওয়া উপলক্ষে এক বক্তব্যে এ মন্তব্য করেন। ভেনিজুয়েলার সাম্প্রতিক পার্লামেন্ট নির্বাচনে কারচুপি হয়েছে দাবি করে মাইক পম্পেও এই নিষেধাজ্ঞা আরোপের খবর দিয়েছিলেন। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বেশিরভাগ কর্মকাণ্ডকে অপরিণামদর্শী আখ্যায়িত করে বলেন, বিচার বিবেচনাহীন কাজকর্ম করার কারণে গত নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে পরাজয় বরণ করতে হয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়েমেনের পলাতক ও পদত্যাগকারী প্রেসিডেন্ট আবদুর্রাব্বু মানসুর হাদি দেশটিতে মঈন আবদুল মালিকের নেতৃত্বে নতুন সরকার গঠনের নির্দেশ দিয়েছেন। তবে আনসারুল্লাহ আন্দোলন বলেছে, অভ্যন্তরীণ তীব্র মতবিরোধের কারণে এ সরকার টিকবে না। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইয়েমেনের পলাতক ও পদত্যাগকারী প্রেসিডেন্ট আবদুর্রাব্বু মানসুর হাদি মঈন আবদুল মালিকের নেতৃত্বে নতুন সরকার গঠনের নির্দেশ দিয়েছেন। মানসুর হাদির এই নির্দেশ কয়েকটি দিক থেকে তাৎপর্যপূর্ণ। প্রথমত, মানসুর হাদি ইয়েমেনের বৈধ প্রেসিডেন্ট নয়। মানসুর হাদির দফতরের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এডেনে নতুন সরকারের শপথ অনুষ্ঠান করা হবে না, বরং রিয়াদে, যেখানে মানসুর হাদি অবস্থান করছেন, সেখানে শপথ অনুষ্ঠান হতে পারে। পর্যবেক্ষকরা বলছেন, একজন ব্যক্তির নির্দেশে এ ধরনের সরকার গঠন কিংবা শপথ অনুষ্ঠানের আয়োজন সম্পূর্ণ অবৈধ। দ্বিতীয়ত, মঈন আবদুল মালিকের নেতৃত্বে প্রস্তাবিত নতুন সরকারের মন্ত্রিসভায় 24 জন মন্ত্রী রয়েছেন। এর মধ্যে 12 জন উত্তরাঞ্চলীয় এবং অপর 12 জন মন্ত্রী দক্ষিণাঞ্চলীয় প্রদেশের। এদের মধ্যে 5 জন অন্তর্বর্তী পরিষদের মন্ত্রীও রয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, এমন সময় মানসুর হাদি এই সরকার গঠনের নির্দেশ দিলেন যখন ইয়েমেনে তাদের ক্ষমতা ও প্রভাব দিন দিন শেষ হতে চলেছে এবং দেশটির দক্ষিণাঞ্চলে তাদের কোনো স্থান নেই। তৃতীয়ত, যদিও গত বছরের নভেম্বরে মানসুর হাদি এ ধরনের সরকার গঠনের কথা বলেছিলেন, কিন্তু একটি বিষয়ে বিতর্কের অবসান না ঘটায় এখনও সরকার গঠন সম্ভব হয়নি। আর তা হচ্ছে, দক্ষিণের অন্তর্বর্তী পরিষদের সেনাবাহিনীকে অবশ্যই ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত করতে হবে। সরকার গঠনের আগে এ বিষয়টি নিশ্চিত করতে চেয়েছিলেন মানসুর হাদি, কিন্তু অন্তর্বর্তী পরিষদ চেয়েছিল আগে মন্ত্রিসভা গঠন করা হোক। শেষ পর্যন্ত এই পরিষদের দাবি মেনে নেওয়া হলো। এখন প্রশ্ন হচ্ছে, দাবি মেনে নেওয়া হলেও তা কি আদৌ বাস্তবায়িত হবে? যদি বাস্তবায়িত না হয় এবং অন্তর্বর্তী পরিষদও তাদের নিজস্ব বাহিনী বজায় রাখে, তাহলে নতুন সরকার গঠিত হলেও তা টিকবে না। ইয়েমেনের রাজনৈতিক উচ্চ পরিষদের সদস্য মোহাম্মদ আলী আল হুথি পলাতক প্রেসিডেন্ট মানসুর হাদির নতুন মন্ত্রিসভা ঘোষণার প্রতিক্রিয়ায় বলেছেন, এই সরকারের মধ্যে তীব্র মতভেদ ও বিশৃঙ্খলা রয়েছে এবং শেষ পর্যন্ত তা টিকবে না। যাই হোক, বিশ্লেষকরা বলছেন, সৌদি আরবের চাপে মানসুর হাদি এ ধরনের সরকার গঠন করলেও অভ্যন্তরীণ তীব্র বিরোধ ও বিশৃঙ্খলার কারণে তা কার্যকর হবে না। ইসরায়েলের নেতানিয়াহু ও বানি গান্তেজ যে ধরনের যৌথ সরকার চালাচ্ছেন, মানসুর হাদিও একই পথ বেছে নিয়েছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার দৃষ্টি দিচ্ছি বাংলাদেশের দিকে। সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার প্রতিবাদে বিএনপি আগামীকাল সোমবার দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ এখন রয়েছে ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার প্রতিবাদে আগামীকাল সোমবার দেশব্যাপী জেলা ও মহানগরে দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করবে এবং দলের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ ও কালো পোশাক পরিধান করবে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আজ রোববার এক সংবাদ সম্মেলনে বলেন,
সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশে হত্যার ঘটনা স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে, কারণ বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কোনো কঠোর পদক্ষেপ নেই, সুতরাং সীমান্ত হত্যার দায় বাংলাদেশ সরকারও এড়াতে পারে না।
ওদিকে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিপির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ সফিনুল ইসলাম বলেছেন, সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবি সবসময় চেষ্টা করে যাচ্ছে। বিজিবি দিবস 2020 উপলক্ষে আজ রোববার রাজধানীর পিলখানায় স্মৃতিস্তম্ভ সীমান্ত গৌরবে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক এমন মন্তব্য করেন।
এখন কূটনৈতিকভাবে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি যেন এই সীমান্ত হত্যাটাকে যেন শূন্যের কোঠায় নিয়ে আসতে পারে। এই জন্য আমরা সীমান্তবর্তী এলাকার মানুষজনকে আমরা সচেতন করার চেষ্টা করছি যেন ওনারা অবৈধভাবে বর্ডার পার না হন। সীমান্তবর্তী এলাকায় যেসব জনপ্রতিনিধি আছেন ওনাদের মাধ্যমে জনগণকে বোঝানোর চেষ্টা করছে।
গত 17 ডিসেম্বর ভারত বাংলাদেশ শীর্ষ বৈঠকে এবং এর আগে দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান বিজিবি মহাপরিচালক। ওদিকে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য উদ্ধৃত করে বিএনপি নেতা রুহুল কবির রিজভী জানান, আওয়ামী লীগের গত 12 বছরের শাসনামলে প্রায় 550 বাংলাদেশিকে সীমান্তে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই করোনার মধ্যেও গত প্রায় 1 বছরে প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে খুন হয়েছে 45 জন বাংলাদেশি। এছাড়াও সীমান্তে নোমান্স ল্যান্ড ও নদীতে প্রায়ই বাংলাদেশি নাগরিকদের লাশ উদ্ধারের খবর প্রকাশ হচ্ছে গণমাধ্যমে। বিএনপির এ নেতা অভিযোগ করেন, সীমান্ত হত্যাকাণ্ডের ঘটনায় বর্ডার গার্ডের তরফ থেকে পতাকা বৈঠক করে লাশ গ্রহণ ছাড়া সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধ করতে বাংলাদেশের পক্ষ থেকে জোরালো কোনো কূটনৈতিক তৎপরতা নেই।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সাথে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এবার বিশ্ব সংবাদের প্রধান অংশগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও আবারও তেহরানকে নিয়ে কল্পনা বিলাসে মেতে উঠেছেন। সামরিক সক্ষমতায় আরও এক ধাপ এগোলো ইয়েমেনের আনসারুল্লাহ সমর্থিত সরকার উন্নত সাজুয়াজানের বহদূরদর্শন। বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে স্বার্থান্বেষী মহল গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করে সবাইকে সতর্ক থাকতে বললেন সেনাপ্রধান। এবং ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 1,31,000 ছাড়িয়ে গেছে পর্যন্ত, মৃতের সংখ্যা প্রায় 1.5 লাখ। সবাই ভালো ও সুস্থ থাকুন এ কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।